শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু, তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গত 60 পাঠে আমরা কিতাবের প্রথম চুক্তি, মুসার তৌরাত, দাউদের জবুর এবং অন্যান্য নবীদের লেখাগুলো অধ্যয়ন করেছি। শেষ সম্প্রচারে আমরা কিতাবের নতুন চুক্তি ইঞ্জিল শুরু করেছি। ইঞ্জিল একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে সুখবর। সুখবর বা ইঞ্জিল আমাদের কাছে প্রকাশ করেছে যে আল্লাহ তার নবীদের মাধ্যমে যে ওয়াদা করেছিলেন সেই নাজাতদাতাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর এই সুখবর সবার জন্য। সুখবর শুরু করার আগে আমাদের স্মরণ করা উচিত যে কেন আল্লাহ আদমের বংশধরদের জন্য একজন নাজাতদাতাকে পাঠানোর ওয়াদা করেছিলেন। আপনি কি স্মরণ করতে পারেন আদম ও হাওয়ার অবাধ্যতার দিনে কি হয়েছিল? তৌরাতে আমরা দেখেছি যে কিভাবে আদমের অবাধ্যতার সমগ্র মানবজাতিকে আল্লাহর রাজ্য থেকে দূরে সরিয়ে দিয়েছিল এবং শয়তানের রাজ্যে প্রবেশ করেছিল। আদমের গুনাহের কারণে আমরা প্রত্যেকে জালিম হয়ে উঠি, ঠিক যেমন একটি ইঁদুর শুধু গর্তই করতে পারে। এই প্রবাদ বাক্যের মতো একইভাবে আদম ও তার বংশধররা কেবল সেই সন্তানের জন্ম দিতে পারে যারা গুনাহ করে। গুনাহগাররা গুনাহগারদের উৎপন্ন করে। যিনি আমাদের বিচার করবেন তার সামনে আমাদের গুনাহ আমাদের দোষী করে। যাই হোক, আমরা আল্লাহর প্রশংসা করি যে নবীগণের কিতাবসমূহ আদমের অধার্মিকতার দ্বারা শেষ হয়নি। আমরা ইতিমধ্যে দেখেছি যে আদম ও হাওয়া গুনাহার দিন থেকে আল্লাহ তার বিস্ময়কর পরিকল্পনার কথা জানিয়েছেন যে আদমের বংশধরদের শয়তান এবং গুনাহের হাত থেকে নাজাত দেওয়ার জন্য একজন নাজাতদাতা প্রেরণ করবেন। গুনাহের সেই অন্ধকার দিনে আল্লাহ ঘোষণা করেছিলেন যে এই পবিত্র নাজাতদাতা একজন মহিলার গর্ভে জন্মগ্রহণ করবে, মসীহ, যিনি গুনাহগারদের জন্য তার নিখুঁত রক্ত ঝরাবেন। তার মধ্যে দুনিয়ার কোনো লোকের রক্ত থাকবে না, কারণ দুনিয়ার লোকদের মধ্যে গুনাহের রক্ত আছে। আল্লাহ যেমন নিখুঁত এবং পাক পবিত্র, তেমনি করে তাকেও নিখুঁত এবং পাক পবিত্র হতে হবে। সেই জন্য ইসাইয়া নবী, যিনি মসীহ আসার 700 বছর আগে এসেছিলেন, তিনি লিখেছিলেন,
একজন অবিবাহিতা সতী মেয়ে গর্ভবতী হবে আর তার একটি ছেলে হবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল, যার অর্থ আমাদের সঙ্গে আল্লাহ।
আসুন এখন সুসমাচারের বইয়ে ফিরে আসি, যাতে আমরা দেখতে পারি কিভাবে আল্লাহ এই নিখুঁত এবং পবিত্র নাজাতদাতার বিষয়ে দেওয়া ওয়াদা পূর্ণ করেছেন। আসুন দেখি কে সেই নাজাতদাতা যিনি একজন কুমারী মহিলার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, যে মহিলা কোনোদিন কোনো পুরুষের সাথে মিলিত হননি। আমাদের শেষ পাঠে আমরা দেখেছি যে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল কিভাবে একজন ইহুদি ব্যক্তি জাকারিয়াকে দেখা দিয়েছিলেন। জিব্রাইল জাকারিয়াকে বলেছিলেন যে তিনি ও তার স্ত্রী ইহাইয়া নামের একজন ছেলে সন্তান হবে, যিনি নাজাতদাতার পথ প্রস্তুত করবেন। এখন আমরা সুসমাচারের অর্থাৎ ইঞ্জিলে লুকের প্রথম অধ্যায় পাঠ করব এবং দেখব কিভাবে আল্লাহ মরিয়ম নামের একজন কুমারীর কাছে ফেরিস্তাকে পাঠিয়েছিলেন। কিতাব বলে,
এলিজাবেথের যখন 6 মাসের গর্ভ, তখন আল্লাহ গালিল প্রদেশের নাসরত গ্রামের মরিয়ম নামে একজন অবিবাহিতা সতী মেয়ের কাছে জিব্রাইল ফেরিস্তাকে পাঠালেন। বাদশাহ দাউদের বংশের ইউসুফ নামে একজন লোকের সঙ্গে তার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল। ফেরেস্তা মরিয়মের কাছে এসে তাকে সালাম জানিয়ে বললেন, মাবুদ তোমার সঙ্গে আছেন এবং তোমাকে অনেক দোয়া করেছেন। এই কথা শুনে মরিয়মের মন খুব অস্থির হয়ে উঠল। তিনি ভাবতে লাগলেন, এই রকম সালামের মানে কি? ফেরেস্তা তাকে বললেন, মরিয়ম, ভয় করো না, কারণ আল্লাহ তোমাকে খুব রহমত করেছেন। শোনো, তুমি গর্ভবতী হবে আর তোমার একটি ছেলে হবে, তুমি তার নাম ঈসা রাখবে। তিনি মহান হবেন, তাকে আল্লাহ তাআলার পুত্র বলা হবে। মাবুদ আল্লাহ তার পূর্বপুরুষ বাদশাহ দাউদের সিংহাসন তাকে দেবেন। তিনি ইয়াকুবের বংশের লোকদের উপরে চিরকাল ধরে রাজত্ব করবেন। তার রাজত্ব কখনো শেষ হবে না। তখন মরিয়ম ফেরেস্তাকে বললেন, এ কেমন করে হবে, আমার তো বিয়ে হয়নি। ফেরেস্তা বললেন, পাকরুহ তোমার উপরে আসবেন এবং আল্লাহ তাআলার শক্তির ছায়া তোমার উপরে পড়বে। এই জন্য যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন তাকে ইবনুল্লাহ বলা হবে। দেখো, এই বুড়ো বয়সে তোমার আত্মীয়া এলিজাবেথের গর্ভেও ছেলের জন্ম হয়েছে। লোকে বলত তার ছেলে মেয়ে হবে না, কিন্তু এখন তার ছয় মাস চলছে। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছুই নেই। মরিয়ম বললেন, আমি মাবুদের বাঁদি, আপনার কথা মতোই আমার উপর সব কিছু হোক। এরপরে ফেরেস্তা মরিয়মের কাছ থেকে চলে গেলেন।
আসুন এখানে থামি এবং কিছুক্ষণ আলোচনা করি। যখন মরিয়মের কাছে আল্লাহর ফেরেস্তা দেখা দিলেন তখন কি হয়েছিল? মরিয়ম ছিলেন একজন যুবতী নারী যিনি আল্লাহর কালামকে সম্মান করতেন। তিনি ইউসুফ নামের একজন ব্যক্তির সাথে বিবাহে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, কিন্তু তারা তখনও এক হননি। ইউসুফ এবং মরিয়ম উভয়ই রাজা দাউদের বংশধর ছিলেন। আপনার হয়তো স্মরণে আছে যে আল্লাহর নবী শুধুমাত্র এই ভবিষ্যৎবাণী করেননি যে মসীহ একজন কুমারীর গর্ভে জন্মগ্রহণ করবেন, কিন্তু এই ভবিষ্যৎবাণীও করেছিলেন যে তিনি দাউদের বংশধরদের মধ্যে দিয়ে আসবেন। যাতে কেউ ভুল বুঝতে না পারে, মরিয়মের বিষয়ে কিছু বিষয় জেনে রাখা ভালো। যেমন, মরিয়ম আদমের বংশধর ছিল, আমাদের সবার মতো তিনিও গুনাহের স্বভাবে জন্মগ্রহণ করেছিলেন। আমরা এই কথা বলছি কারণ অনেকেই মরিয়মকে আল্লাহর স্থানে রাখে এবং তার ইবাদত করে ও তার কাছে দোয়া করে, একইভাবে মূর্তি পূজা করে। অবশ্যই মরিয়ম সম্মানের যোগ্য, কারণ তিনি সেই নারী যার মাধ্যমে আল্লাহ মসীহকে দুনিয়াতে আনতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর এই অনুগ্রহ কিন্তু তাকে ইবাদতের যোগ্য করেননি, কারণ কিতাবে লেখা আছে,
তোমরা তোমাদের মাবুদ আল্লাহর ইবাদত করো এবং কেবলমাত্র তাঁর সেবা করো।
এখন কিতাবে আমরা দেখতে পেলাম যে কিভাবে আল্লাহর ফেরেস্তারা জিব্রাইল মরিয়মের কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি হচ্ছেন সেই নারী যার মধ্যে দিয়ে নাজাতদাতা দুনিয়াতে আসবেন। জিব্রাইল মরিয়মকে শিশুটির নামও বলেছিলেন। তিনি তাকে বলেছিলেন, তুমি তার নাম রাখবে ঈসা। ঈসা নামের অর্থ হচ্ছে নাজাতদাতা। ঈসা নামটি আরবি অনুবাদ হতে এসেছে। এই নামটি হিব্রু ভাষায় গ্রীক শব্দ ইউসা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নাজাতদাতা। যাই হোক, জিব্রাইল মসীহের আরেকটি নাম উল্লেখ করেছিলেন, আপনি কি তা লক্ষ্য করেছেন? তাকে বলা হবে সর্বশক্তিমানের পুত্র। আপনি পছন্দ করেন বা নাই করেন, জিব্রাইল এই কথাটি বলেছিলেন। আমরা ইতিমধ্যে দাউদের জবুর শরীফে দেখেছি যে আল্লাহ মসীহকে পুত্র বলে ডাকবেন। আমরা এখন শুনলাম যে কিভাবে জিব্রাইল মসীহকে বলেছিলেন আল্লাহর পুত্র। বন্ধু, আমরা জানি যারা আল্লাহর পুত্র নামটি শুনে তারা বলে এটি অসম্ভব, আস্তাগফির আল্লাহ। ইসলামের দৃষ্টিকোণ থেকে এরকম চিন্তা আসে, আল্লাহ যেন তোমার এই কুফরির জন্য তোমাকে মাফ করেন। কিন্তু ইংরেজিতে একটি পুরানো প্রবাদ বাক্য আছে, রাখালের মুখে চর মারার আগে খুঁজে দেখা প্রয়োজন কেন সেই রাখাল সতর্কতায় বাঁশি বাজাচ্ছে। একইভাবে আপনি আল্লাহর পুত্র নামটি অবজ্ঞা করার আগে খুঁজে দেখা প্রয়োজন এই নামের অর্থ আসলে কি। কিতাবে মসীহকে 112 বেশি আল্লাহর পুত্র বলে ডাকা হয়েছে। এইভাবে আমরা যারা নবীদের কিতাবে ঈমান এনেছি তাদের এটি স্বীকার করতে ভয় পেলে হবে না যে আল্লাহ মসীহকে তার পুত্র বলে ডেকেছেন। আমরা জানতে চাই যে কেন আল্লাহ মসীহকে তার পুত্র বলে ডেকেছেন। প্রথমেই আমাদের জানতে হবে আল্লাহর পুত্র নামটি সেই অর্থ বহন করে না যেভাবে আমরা চিন্তা করে থাকি। এর মানে এই না যে আল্লাহ একজন মহিলার দ্বারা সন্তান দিবেন। আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান এবং মানুষের মতন করে সন্তান গ্রহণ করেন না, কখনোই না। এই বিষয়ে আমাদের পরিষ্কার হওয়া প্রয়োজন। আজকে আমাদের হাতে এই নামের সর্ব অর্থ সম্পর্কে আলোচনা করার সময় নেই, কিন্তু আজকে আপনার বুঝতে হবে যে আল্লাহ কোনো স্ত্রী গ্রহণ করে তার মধ্যে দিয়ে সন্তান নেবেন না। এটি বোঝা খুব কঠিন না। বাংলাদেশে যদি কোনো সন্তান দীর্ঘদিন বাংলাদেশে বসবাস করে তাহলে তাকে বাংলাদেশের সন্তান বলে ডাকা হয়। এর জন্য বাংলাদেশের কাউকে কোনো স্ত্রী নিতে হবে না এবং সেই স্ত্রীর মাধ্যমে সন্তানও নিতে হবে না। এমনকি যদি কেউ বাংলাদেশে বাইরে ঘোরাফেরা করতে যান হয়তো সেখানকার মানুষেরা তাকে বলবে বাংলাদেশের সন্তান। তার মানে এই না যে বাংলাদেশ সেই লোকের পিতা, এর মানে হচ্ছে লোকটি বাংলাদেশের, অর্থাৎ তার উৎস হচ্ছে বাংলাদেশ। ঈসা মসীহের বিষয়ও একই। আল্লাহ মসীহকে পুত্র বলে ডেকেছেন কারণ মসীহ আল্লাহর কাছ থেকে এসেছেন, মসীহ বেশ থেকে এসেছেন। তিনি জন্ম নেওয়ার পূর্বে আল্লাহর সঙ্গে ছিলেন, তিনি আল্লাহর মধ্যে ছিলেন। আল্লাহর রুহ এর অর্থ হচ্ছে আল্লাহর আত্মা, হিব্রুতে বলা হয় রুয়া। কোরআনে এই উপাধিটি ঈসা মসীহের জন্য দেওয়া হয়েছে, যা প্রকাশ করে তিনি আল্লাহর চিরস্থায়ী পুত্র, ত্রিত্বের দ্বিতীয় আত্মা। মসীহকে আবার বলা হয়েছে কালেমা, অর্থাৎ বাক্য, যা প্রথমেই আল্লাহর সঙ্গে ছিলেন। আল্লাহর কালাম শব্দটি যেমন কিতাবুল মুকাদ্দাসে আছে তেমনি কোরআনেও আছে। কিতাব ঘোষণা করে,
প্রথমেই কালাম ছিলেন, কালাম আল্লাহর সঙ্গে ছিলেন এবং কালাম নিজেই আল্লাহ ছিলেন। আর প্রথমেই তিনি আল্লাহর সঙ্গে ছিলেন, সব কিছুই সে কালামের দ্বারা সৃষ্ট হয়েছিল, আর যা কিছু সৃষ্ট হয়েছিল সেগুলোর মধ্যে কোনো কিছুই তাকে ছাড়া সৃষ্ট হয়নি। সেই কালামই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন।
হ্যাঁ, মসীহ আল্লাহর কালাম ছিলেন, যিনি বেশ থেকে এসেছিলেন এবং মানুষরূপে জন্মগ্রহণ করেছিলেন। আমরা সবাই জানি মসীহের কোনো জাগতিক আব্বা ছিলেন না। ঠিক আছে, যদি তার কোনো জাগতিক আব্বা না থাকে তাহলে তিনি কোথা থেকে আসলেন, তিনি কার সন্তান? আবারও শুনেন, জিব্রাইল মরিয়মকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন,
পাক রুহ তোমার উপরে আসবেন এবং আল্লাহতালার শক্তির ছায়া তোমার উপরে পড়বে, এই জন্য যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন তাকে ইবনুল্লাহ বলা হবে।
সম্ভবত আপনি অনেককেই একটি কথা বলতে শুনবেন, ও হ্যাঁ, আমরা জানি ঈসার কোনো জাগতিক আব্বা ছিল না, তিনি একজন কুমারীর গর্ভে জন্ম নিয়েছিলেন, কিন্তু এটি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। আল্লাহ শুধুমাত্র তার ক্ষমতা দেখাতে চেয়েছিলেন। আল্লাহ আদমকে পিতামাতা ছাড়া সৃষ্টি করেছিলেন, হাওয়াকে একজন আব্বার দ্বারা সৃষ্টি করেছিলেন, কারণ হাওয়া আদমের পাজর থেকে সৃষ্টি। ঠিক একইভাবে আল্লাহ আবারও তার ক্ষমতা দেখানোর জন্য শুধুমাত্র একজন মহিলার মাধ্যমে আরেকজন মানুষকে সৃষ্টি করেছেন। এটাই একমাত্র কারণ যে ঈসা কোনো আব্বা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন। বন্ধুগণ, এটি সত্যি যে আল্লাহ সর্বশক্তিমান এবং তার কাছে কোনো কিছুই অসম্ভব না। কিন্তু ঈসা যে একজন কুমারী মহিলার গর্ভে আসবেন এর পেছনের কারণটি আল্লাহর ক্ষমতা দেখানোর চেয়ে বেশি কিছু অর্থ বহন করে। কেউ যেন আপনাকে ঠকাতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। আদম এবং হাওয়াকে সৃষ্টি করার হাজার বছর পরে ঈসা একজন কুমারী মহিলার গর্ভে এসেছিলেন, তার পিছনে খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। আপনি কি সেই কারণটি জানেন? কিতাব আমাদের সেই কারণ সম্পর্কে বলে,
গুনাহগারদের নাজাত করবার জন্যই ঈসা মসীহ দুনিয়াতে এসেছিলেন।
আদমের বংশধরদের নাজাত দিতে ঈসা দুনিয়াতে এসেছিলেন। হারানো, গুনাহগার, কলুষিত, দোষী লোকদের জন্যই ঈসা দুনিয়াতে এসেছিলেন, যার কারণে তিনি এমন কোনো লোকের দ্বারা দুনিয়াতে আসেননি যার মধ্যে গুনাহ ছিল। আমরা ইতিমধ্যে দেখেছি যে আল্লাহর পরিকল্পনা অনুসারে মসীহকে গুনাহের ঋণ পরিশোধ করতে রক্ত ঝরাতে হতো। একটি নিখুঁত কোরবানির জন্য মসীহকে যে কোনো প্রকার গুনাহ অথবা দোষবিহীন থাকতে হতো। যেভাবে প্রত্যেক বছর কোরবানির ঈদে নিখুঁত এবং স্বাস্থ্যবান ভেড়া কোরবানি করা হতো, এই বিষয় চিন্তা করেন। যিনি নিজেই ঋণে জর্জরিত তিনি কি অন্যের ঋণ পরিশোধ করতে পারবে? না, একমাত্র যার কোনো ঋণ নেই তিনিই অন্যের ঋণ পরিশোধ করতে পারবে। একইভাবে মসীহের কোনো দোষ অথবা গুনাহও ছিল না যেন তিনি আদমের বংশধরদের ঋণ পরিশোধ করতে পারে। আল্লাহ আমাদের জানাতে চান যে মসীহ এবং আদমের সন্তানদের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা আদমের সন্তান এবং মসীহ আল্লাহর সন্তান। আমরা আদমের সন্তানেরা গুনাহের কারণে অনেকটা নোংরা দুনিয়ার মতো। যাই হোক, ঈসা হচ্ছে বেহেশত থেকে আসা বৃষ্টির মতো। তিনি আল্লাহর মতো নিখুঁত এবং পবিত্র, যার কারণে আল্লাহ তাকে তার পুত্র বলতে লজ্জাবোধ করেননি। বন্ধুগণ, আমি আশা করি এই বিষয়টি এখন আপনার কাছে পরিষ্কার যে কেন মসীহ একজন কুমারীর গর্ভে এসেছিলেন এবং আল্লাহর পুত্র নামটি কি অর্থ বহন করে এবং কি অর্থ বহন করে না। কিতাব বলে,
ঈসা মসীহের জন্ম এইভাবে হয়েছিল। ইউসুফের সঙ্গে ঈসার মা মরিয়মের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তারা একসঙ্গে বাস করবার আগেই পাকরুহের শক্তিতে মরিয়ম গর্ভবতী হয়েছিলেন। মরিয়মের স্বামী ইউসুফ সৎ লোক ছিলেন, কিন্তু তিনি লোকের সামনে মরিয়মকে লজ্জায় ফেলতে চাইলেন না। এই জন্য তিনি গোপনে তাকে তালাক দেবেন বলে ঠিক করলেন। ইউসুফ যখন এইসব ভাবছিলেন, তখন মাবুদের এক ফেরেস্তা স্বপ্নে দেখা দিয়ে তাকে বললেন, দাউদের বংশধর ইউসুফ, মরিয়মকে বিয়ে করতে ভয় করো না, কারণ তার গর্ভে যিনি জন্মেছেন তিনি পাকরুহের শক্তিতেই জন্মেছেন। তার একটি ছেলে হবে, তুমি তার নাম ঈসা রাখবে, কারণ তিনি তার লোকদের তাদের গুনাহ থেকে নাজাত করবেন। এইসব হয়েছিল যেন নবীর মধ্য দিয়ে মাবুদ এই যে কথা বলেছিলেন তা পূর্ণ হয়। একজন অবিবাহিতা সতী মেয়ে গর্ভবতী হবে আর তার একটি ছেলে হবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল। এই নামের মানে হল আমাদের সঙ্গে আল্লাহ। মাবুদের ফেরেস্তা ইউসুফকে যেমন হুকুম দিয়েছিলেন, ঘুম থেকে উঠে তিনি তেমনই করলেন। তিনি মরিয়মকে বিয়ে করলেন, কিন্তু ছেলের জন্ম না হওয়া পর্যন্ত তার সঙ্গে মিলিত হলেন না। পরে ইউসুফ ছেলেটির নাম ঈসা রাখলেন।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি, 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের আজকে এখানেই শেষ করতে হবে। পরবর্তী অনুষ্ঠানে আল্লাহর ইচ্ছায় সুখবর থেকে আমরা ঈসা মসীহের জন্মের বিস্ময়কর কাহিনী পড়ব। যেভাবে আপনি স্মরণ করতে পারেন যে ইউসুফকে ফেরেস্তা মসীহের সম্পর্কে কি বলেছিলেন, সেভাবে আল্লাহ আপনাকে রহমত দান করুন।
তুমি তার নাম ঈসা রাখবে, কারণ তিনি তার লোকদের তাদের গুনাহ থেকে নাজাত করবেন।